الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পিস লাইন ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বানে। দর্শকবৃন্দ, বিশেষ করে আমরা চেষ্টা করি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম তাদের নেকি দাওয়াত দেওয়ার ধরন এবং তাদের যে উম্মতি ছিল তারা কিভাবে এই বিষয়টি অ্যাকসেপ্ট করেছেন বা যারা অ্যাকসেপ্ট করেননি তাদের প্রতি আল্লাহ তাআলার কেমন আজাব ছিল এ সম্পর্কে আমরা ঘটনা বলি শ্রবণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আজকেও আমরা শ্রবণ করব। আর আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদি ভাই আমাদের সাথে আছেন, তা থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা মূল্যবান মাদানী ফুজ শ্রবণ করব। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকাত শ্রবণ করি। দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের হাত যেন লেগে যায়, আমার হাতের সাথে আমার নিজের হাত যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের সাথে লেগে যায়, আমাদের উচিত আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, নূর হোসেন ভাইয়ের কাছে সরাসরি যাব, জিজ্ঞাসা করব আজকে কোন বিষয় নিয়ে আমরা শ্রবণ করব। জি নূর হোসেন ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা মাশাআল্লাহ আপনি প্রতিটি পর্বে আমাদেরকে চেষ্টা করেন সময় দেওয়ার জন্য, আর আমরা আপনার থেকে বিশেষ মাদানী ফুল নিয়ে থাকি। আজকে আমরা কোন নবী আলাইহিসসালামের ব্যাপারে শ্রবণ করব
ইনশাআল্লাহ? আজকে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য আল্লাহ তালা নবী হযরত হুদ আলাইহিসসালামের জীবনী থেকে তার দাওয়াতের বিষয় আলোচনা করার চেষ্টা করব।
হযরত সাইয়েদনা হুদ আলাইহিসসালাম, তো আপনার কাছে আসবো যে সংক্ষিপ্তভাবে যদি হুদ আলাইহিসসালামের পরিচিতি আমাদেরকে তুলে ধরতেন।
কিতাবের মধ্যে এসেছে সোহেল ভাই যে আল্লাহ তাআলার গজবে ধ্বংসপ্রাপ্ত যে সমস্ত কওম ইতিহাসের মধ্যে যাদেরকে পাওয়া যায়, হযরত নূহ আলাইহিসসালামের কওমের পরবর্তীতেই যারা যাদের আলোচনা বেশি এসেছে ধ্বংসপ্রাপ্ত কওমের মধ্যে তারা হচ্ছেন কওমে আদ। এই কওমে আদ হচ্ছে হযরত হুদ আলাইহিসসালামের কওম। এদের যে আবাসস্থল কিতাবের মধ্যে এসেছে আম্মান থেকে শুরু করে হাজারমাউথ ইয়েমেন পর্যন্ত এদের বসবাসের স্থান ছিল। এই আদ জাতি এরা 13টা গোত্রের মধ্যে তাদের অবস্থান ছিল। আর এই আদ জাতি তাদের বর্ণনা এসেছে যে তারা সুঠাম দেহের অধিকারী এবং আয়তনে বিশাল ছিল, অর্থাৎ আমরা যে স্বাভাবিক যে আয়তনের যে আকারের রয়েছে তা থেকে বিশাল আকারের তারা ছিল। তো এই জাতি আল্লাহ তাআলা অনেক দয়া করেছে এই জাতির উপর আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত দিয়ে, কিন্তু এই জাতি আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার এত নেয়ামত পাওয়ার পরও আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেনি। এই জাতিকে আল্লাহ তাআলা শস্য শ্যামল যে আল্লাহ তাআলার যে নেয়ামত জমিনের মধ্যে, এরপর বাগান বাগিচা যত আল্লাহ তাআলার নেয়ামত ফল ফলাদি ছিল সকল কিছুর নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে দয়া করেছিলেন। কিন্তু এই আদ জাতি তাদের স্বভাব ছিল দুর্দর্শ এবং শক্তি প্রয়োগ করার মতো তাদের এই স্বভাব ছিল।
তারা তো
সুঠাম দেহের অধিকারী। তো এই শক্তি মদমত্ত হয়ে, অর্থাৎ এই শক্তির থাকার কারণে তাদের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায় এবং তারা নিজেদের জবান থেকে বলতে লাগে যে আমাদের থেকে আর শক্তিশালী কে আছে। তো এইভাবে তারা তাদের এই অহংকারের কারণে তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল এবং শিরক ও কুফরের মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। তো এই দুর্দর্শ এবং শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা হেদায়তের জন্য আল্লাহ পাক হযরত হুদ আলা নবিয়েনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে তাদের কাছে প্রেরণ করেন। আল্লাহ নবী হযরত হুদ আলাইহিসসালামের এই কওমের দাওয়াতের বিষয়ে আল্লাহ পাক কুরআনুল করিমের সূরা হুদের মধ্যে 50, 51, 52 নম্বর যে আয়াতে মোবারকা এর মধ্যে কিছুটা নেকির দাওয়াতের বিষয় এসেছে যা কিছুটা সারমর্ম আমি আলোচনা করব। কওমে আদ জাতি আর কওমে নূহ আলাইহিসসালামের যে নেকির দাওয়াতের বিষয় অনেকটা একই রকম ছিল নেকির দাওয়াতের ধরনটা। তো প্রথমত হযরত হুদ আলাইহিসসালাম ইনি উনার কওমকে তাওহীদের দাওয়াত দেন যে আল্লাহ তাআলার একত্ববাদের এই আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, এটা তার জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করেন। এরপর দ্বিতীয়ত তিনি তার জাতিকে নেকির দাওয়াত দেন, অর্থাৎ তিনি এটা এই কমকে জানান দেন যে পূর্বে নবী আম্বিয়া আলাইহিস সালাম যেভাবে আমরা আলোচনা করেছি যে নিঃস্বার্থে দাওয়াত, যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমার প্রতিদান আমার আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো জাস্ট আমি এতটুকুই চাই, আল্লাহর নবীদের এতটুকুই চাওয়া হচ্ছে যে তোমরা ভুল পথ থেকে সঠিক পথে চলে আসো, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম রয়েছে সেই পথে তোমরা পরিচালিত হও। তো তৃতীয় যে বিষয়টি আয়াতে মোবারকের মধ্যে এসেছে আমি একেবারে সংক্ষেপে সারমর্ম বলছি, তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ তাআলার নবী হুদ আলাইহিস সালাম তার কওমকে ইস্তিগফারের বিষয়ে তিনি তারগিব করেছেন যে তোমরা তওবা করো, ইস্তিগফার করো, তোমরা যে গুনাহের মধ্যে নিমজ্জিত রয়েছো এটা তোমাদের জন্য ধ্বংস দুনিয়াতেও হবে আখেরাতেও হবে। তো তোমাদেরকে আমি জানান দিচ্ছি তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তাআলার দরবারে তওবা করো এবং তওবা করে তোমরা সঠিক পথে ফিরে আসো। আর এই তিনটি বিষয় কিন্তু সোহেল ভাই উম্মতের জন্য, প্রতিটা নবী আম্বিয়া আলাইহিসসালামের উম্মতের জন্য দুনিয়াতেও কল্যাণ রয়েছে আখেরাতেও কল্যাণ রয়েছে। তো আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম এই কওমকে, কওমে আদকে তিনি সর্ব চেষ্টা করেছে যাতে করে তারা গুনাহের কাজ থেকে, শিরকের কাজ থেকে, কুফরের কাজ থেকে তারা বিরত থেকে, তারা যাতে এক আল্লাহ তালার ইবাদতের মধ্যে ফিরে আসে তিনি এই জাতিকে দাওয়াত দিয়েছেন।
আসলে হুদ আলাইহিসসালাম তিনি তার নেকি দাওয়াতের ধরন আমরা তিনটি বিষয় সম্পর্কে শ্রবণ করলাম। প্রথমত আল্লাহ তালা একত্ববাদের দাওয়াত দিয়েছেন, এরপরে ইস্তিগফার করার অর্থাৎ নেকির দাওয়াত দেওয়া ইস্তিগফারের ব্যাপারে, তো এরকমভাবে তাদের ধরন ছিল, নেকির দাওয়াতের ধরন ছিল। তো আমাদের উচিত দর্শকবৃন্দ যেন আমরাও যেন নিজে নেক আমল নিজে করি, পাশাপাশি নেকির প্রতি নিজে ধাবিত হব, অনেককে বোঝাবো, যেমনটি আম্বিয়া কিরাম তার গোত্রকে বুঝিয়েছে যারা এটি মেনেছে।
আর এটা তো সফলকাম হয়েছে, সকল নবী আম্বিয়া ইসলামের সুন্নত আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা সর্বশেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আর এটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে আল্লাহ তাআলা।
আমরা একটু চিন্তা করে পূর্বে আমরা আলোচনা করেছি যে এই নেকি দাওয়াতের বিষয় যেটি রয়েছে, নেকি দাওয়াত দেওয়া এটা কিন্তু অন্যান্য যে আম্বিয়া কিরাম ছিল তার উম্মতদের এই অথরিটি ছিল না,
তারা আবশ্যক ছিল না,
আবশ্যক ছিল না। শুধু আম্বিয়া কিরাম যারা ছিলেন তারা নেকি দাওয়াত দিয়েছেন, কিন্তু পর্যায়ক্রমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন দয়া হলো যে এই দয়াটা তার উম্মতদের মধ্যে হয়েছে, যে উম্মতরা যারা রয়েছে তারা নেকি দাওয়াত দিবে, নিজে নেক আমল তো করবে, পাশাপাশি এই দাওয়াতটা অপরকে পৌঁছে দিবে, যেন তার মুসলমান ভাই, তার অপর ভাইও যেন নেকির পথে পরিচালিত হয়। তো দর্শকবৃন্দ আমাদের উচিত যেন এই আম্বিয়া কিরামের দেখানো পথ মত যেন আমরা অবলম্বন করি, অনুসরণ করি, নেকি দাওয়াত দিই, সৎ পথে আহ্বান করি। দর্শকবৃন্দ শুনবো আমরা হযরত সাইয়েদনা হুদ আলাইহিসসালামের যে নেকি দাওয়াত দেওয়ার ধরনের দ্বারা যেই ফলশ্রুতি হয়েছিল, অর্থাৎ তার গোত্র যারা ছিল তারা কিভাবে এই ফল পেয়েছিল বা এই নেকি দাওয়াতের ফলাফল কি হয়েছিল, তার গোত্র কি এটা মেনে নিয়েছিল কিনা, এ বিষয়ে আসুন আমরা নুরসান ভাই থেকে শ্রবণ করবো যে ফলশ্রুতিতে কি হয়েছিল দাওয়াতের।
জি, আল্লাহ তাআলার নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ দাওয়াত। তো আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম তিনি তার কমকে সাবলীল ভাষায় ধৈর্যের সাথে খুব সুন্দরভাবে তিনি তার কমকে বোঝাতে লাগলেন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার দয়া তাদের পাওয়ার সৌভাগ্য হলো না। এই কম নিজেদের আত্মগৌরব, আত্মমর্যাদা, অহংকারের কারণে নিজেরা সেই ধ্বংসের মধ্যে নিজেরাই আস্তে আস্তে সামনের দিকে প্রদক্ষিণ হতে লাগলেন। তো যখন আল্লাহ নবী হুদ আলাইহিসসালাম যে উম্মতকে তার কমকে দাওয়াত দিলেন, তো তিনি তাদেরকে আহ্বান করলেন যে তোমরা জুলুম অত্যাচার এই খারাপ কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো। তো এই কম কি উত্তর দিলেন, অন্য অন্য ধ্বংসপ্রাপ্ত উম্মতের মতো এই কমও ঠিক একই ব্যবহার করেন আল্লাহ নবীর সাথে। আল্লাহর নবী হযরত হুদ আলাইহিসসালাম যখন তাদের যে ভুলগুলো তিনি তাদেরকে ধরিয়ে দিলেন, তখন তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। তারা বলল যে যদি আপনি আল্লাহ তাআলার নবী হয়েই থাকেন, যদি আল্লাহ আল্লাহ তাআলার মনোনীত নবী আপনি হয়ে থাকেন, তাহলে আপনি আমাদেরকে মর্যাদা দেখান, যে আপনি যে নবী আমরা বিশ্বাস করব এটার মর্যাদা আপনি আমাদেরকে দেখান,
অর্থাৎ নবুয়াতের দলিল।
জি জি, নবুয়াতের দলিল যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আপনি আল্লাহ তাআলার মনোনীত নবী রয়েছেন। তো তো তিনি বললেন না হয়তো আমরা আমাদের বাপ দাদার আমলকে ছাড়তে পারবো না। তো তারা এমনভাবে আল্লাহর নবীকে হযরত হুদ আলাইহিস সালামকে কিটকারি করলো, তাকে ধিক্কার করলো, তিরস্কার করলো যেটা আফসোসের বিষয়, তারা এইভাবে বলতে লাগলো যে আমরা তো সন্দেহ করছি যে আমাদের যে আমরা যে কল্পিত উপাস্যের ইবাদত করি, অর্থাৎ বাতিল মাবুদের ইবাদত করি, হয়তোবা তার অভিশাপে তোমাকে ভূতে ধরেছে। তো মানে কতটা হাস্যকর, মানে মূর্খতার পরিচয় দিয়েছিল এই কম, যে তোমাকে আমাদের যে বাতিল মাবুদ যার উপাস্য আমরা করি তার অভিশাপে তোমাকে ভূতে ধরেছে, এবং তুমি তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আর তুমি উম্মাদের মতো কথাবার্তা বলছো, নাউজুবিল্লাহ। তো তাদের এসব কথায় একে তো তারা কিন্তু দুর্দর্শ এবং শক্তিশালী জাতি ছিল, তাদের কিন্তু সবাই ভয় পেত, তারা যাদের প্রতিনিধি ছিল তাদের মধ্যে তাদেরকে কিন্তু পুরো কম যারা ছিল অধীনস্থ যারা ছিল সবাই তাদেরকে ভয় পেত। কিন্তু এই কমের সম্মুখে আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম যখন তাকে এইভাবে ধিক্কার তিরস্কার দিতে লাগলো, তিনি কি উত্তর দিলেন? দেখেন আল্লাহ তাআলার নবীরা, আল্লাহ তাআলার কত বড় দয়াপ্রাপ্ত, তিনি সাহসিকতার সাথে তিনি বলতে লাগলেন যে দেখো আল্লাহ, আমি আল্লাহ তাআলার মনোনীত নবী। আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার যে কতটা দয়াপ্রাপ্ত, আল্লাহ নবীরা তো আল্লাহ তাআলার অশেষ দয়াপ্রাপ্ত, তো তিনি সাহসিকতার সাথে তিনি তাদেরকে উত্তর দিলেন যেভাবে তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে আল্লাহ ছাড়া আমি অন্য কোনো যে বাতিল উপাস্য রয়েছে আমি তাদেরকে কোনো ভয় করি না, কেননা আমার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট, আর আমি আল্লাহর উপর ভরসা করি, আর আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে রয়েছেন। তো এইভাবে তিনি তাদেরকে তখনও বুঝাতে লাগলেন যে আমার পালন করতে আমার জন্য যথেষ্ট। তো এরপর এই জাতিকে তিনি বুঝাতে লাগলেন, আরও বুঝাতে লাগলেন ধৈর্য সহকারের সাথে, তিরস্কৃত হয়েছেন কিন্তু তাই তিনি পিছু পা হননি, তিনি পিছের দিকে যাননি, তিনি চেষ্টা করেছেন তার জাতিকে হেদায়তের জন্য। তো যখন এই কম অহংকার ও শক্তিতে মদমত্ত হয়ে গেল তখন তারা আল্লাহর নবীকে যে কোনো চুল পরিমাণ তো আঘাত তো করতে পারেনি, কেননা আল্লাহ তাআলা দয়াপ্রাপ্ত আল্লাহর নবী, যে সাহসিকতার পরিচয় তিনি দিয়েছিলেন। তো আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে যখন এভাবে বুঝালেন, তারা যখন কোনো কর্ণপাত করলো না, তারা দৃষ্টিপাত করলো না, আল্লাহর নবীর কথার কোনো দাম দিল না, তখন আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাবের ঘোষণা রয়েছে যে তোমরা যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তোমরা যদি এই বাতিল মাবুদের উপাস্য না ছাড়ো, তাহলে হয়তোবা খুব শীঘ্রই তোমাদের জন্য ভয়ানক আযাব রয়েছে। তো তিনি তাদেরকে এভাবে সতর্ক করতে লাগলেন। আফসোসের বিষয় হচ্ছে সেই ঠিক একই তারা আচরণ করলেন যেভাবে অন্যান্য নবী আম্বিয়া আমরা আলোচনা করেছি, দেখো তুমি যদি তুমি আমাদেরকে দেখাও তোমার মাবুদ তোমাকে কোন আযাব দেবে দেখতে চাই। হ্যাঁ, তারাও এটাকে সাদম্ব ভাবে এটাকে তারা আমন্ত্রণ জানালো। আফসোসের বিষয় হচ্ছে আল্লাহর নবী তাদেরকে বললো, হাই আফসোস, তোমরা দুর্ভাগা সে কম যারা নিজেরাই নিজেদেরকে নিজেদের উপর আযাবকে ডেকে আনছো।
আল্লাহ। তো দর্শক বৃন্দ দেখুন এখানে কত মারাত্মক বা কেমন শিক্ষণীয় ঘটনা বা শিক্ষণীয় কথা আমাদের জন্য কিন্তু আমরা পাচ্ছি। একটি কথা মনে রাখবো আমরা, যে যেই কাজ আমরা প্রথম করতে যাই, যে কোনো কাজ যখন আমরা প্রথম করতে যাব তখন কিন্তু আমাদের কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকবে না। অভিজ্ঞতা যদি না থাকে তখন এটা যেই কিছু হতে পারে আমাদের সাথে, কিন্তু আমাদের কিন্তু এই নেকি দাওয়াত দেওয়া, সৎপথে আহ্বান করা বা সৎপথের আহ্বান যদি আমরা না শ্রবণ করি, এ ব্যাপারে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। পিছনে প্রথমে যেই আম্বিয়া কিরাম দাওয়াত দিয়েছেন, নবী আলাইহিসসালাম দাওয়াত দিয়েছিল, অন্যান্য উম্মত তারা জানতো না, তারা কি করতো, আযাবে গ্রেফতার হতো, কিন্তু আমরা তো জানি এখানে
এই হুদ আলাইহিসসালামের যে জাতি কম ছিল, আদ জাতি, তাদের পূর্বে কিন্তু নূহ আলাইহিসসালামের কম, তাদের কিন্তু জানা ছিল এবং তাদের মুখে চর্চাও ছিল যে নূহ আলাইহিসসালামের কম কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আল্লাহর নবীকে না মানার কারণে, কিন্তু আফসোস দেখেন জানা সত্ত্বেও কিন্তু তারা এটাকে মানলো না।
দর্শক বৃন্দ আমরা তো জানি যে অন্যান্য আম্বিয়া কিরাম এর যারা উম্মত ছিল তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কেন? এই দাওয়াতকে না মানার কারণে। আজকে আমাদের কি হয়ে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, এই সৎ পথের আহ্বান ছেড়ে আমরা কোন দিকে চলে যাচ্ছি, যে সৎ পথের আহ্বান আমাদের সৌভাগ্য মনে করে আমাদেরকে গ্রহণ করা উচিত, সেই সৌভাগ্যকে আমরা ছেড়ে দিয়ে আমরা তো এক তো সৎ পথে আহ্বান করি না, বরঞ্চ আমরা ওই আমল থেকে দূরে চলে যাচ্ছি। প্লিজ ভাইরা একটু বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা যদি আমরা একটু বোঝার জন্য একটু মনোযোগ দিয়ে চিন্তা করি, আমাদের যদি বুঝে চলে আসে আমাদের জীবন দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য সফলকাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি সেগমেন্ট, কয়েকটি সেগমেন্ট করি, এর মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে মাদানী বাহার একক প্রচেষ্টা বা সৎ পথে আহ্বান, এই দাওয়াত দেওয়ার মাধ্যমে একজন মানুষের অন্তর তার জীবন কিভাবে পরিবর্তন হয় এ সম্পর্কিত আমরা একটি ঘটনা শ্রবণ করি, এরপর আবার আলোচনা করি আমরা। আজকে ইনশাআল্লাহ তাহলে একটি মাদানী বাহার আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে যে ঘটনা শ্রবণ করব, এক অল্প বয়স্ক এক যুবক ছিল, তার ব্যাপারে আমরা শ্রবণ করব যে তার জীবন কিভাবে বদলে গেল। ওই যুবক, সে ইন্ডিয়ার একটি শহরের এক ইসলামী ভাই, সে খারাপ বন্ধুদের আড্ডায় পড়ে বা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো তার সাথে এক মোবাইল লিগে দাওয়াত ইসলামী পরিচয় হলো, মোবাইল লিগে দাওয়াত ইসলামী নেকি দাওয়াত দিল, তাকে সাপ্তাহিক সুন্নত পর ইজতিমায় দাওয়াত দিল। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি বিশেষ কোর্স হয়ে থাকে, 63 দিনের তরবিয়তি কোর্স। তো এই কোর্সের জন্য তাকে উৎসাহিত করলো। তো সে বিভিন্ন টালবাহানা করে এড়িয়ে দিতে লাগলো। তো ওই মোবাইল লিগে দাওয়াত ইসলামী তাকে বোঝাতে লাগলো, ইতিমধ্যে তার আম্মা অর্থাৎ ওই যুবক ইসলামী ভাইয়ের আম্মা অসুস্থ হয়ে গেল। তো তখন আমরা তো সাধারণত আমাদের নিয়ম এটাই থাকে যে যদি আমাদের ঘরে কেউ অসুস্থ হয় তাহলে আমরা কোনো ইমাম সাহেব বা হুজুরের কাছে দোয়ার জন্য বলে থাকি। তখন ওই যুবকের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী ভালো সম্পর্ক ছিল, তো মোবাইল লিগে দাওয়াত ইসলামীকে তার সাথে যোগাযোগ করে দোয়ার জন্য বলল। ওই মোবাইল লিগে দাওয়াত ইসলামী তাকে সুন্দর একটি দাওয়াত দিল যে আলহামদুলিল্লাহ আজ্জাওজাল, দাওয়াত ইসলামের পক্ষ থেকে এইখানে কোর্স হচ্ছে, আপনি এখানে চলে যান, এখানে মুসাফির হন, মুসাফির হয়ে আপনি সেখানে তো এক ইলমে দিনের এক সুন্দর মজলিস পাবেন, ইলমে দিন অর্জন করতে পারবেন। পাশাপাশি কিতাবের মধ্যে রয়েছে যে তিন ব্যক্তি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে থেকে একটি হচ্ছে মুসাফির। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সফর করে মুসাফির হয় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকে। তো আপনি আপনার আম্মুর জন্য দোয়া করুন সেখানে গিয়ে। ওই মোবাইল লিগে দাওয়াত ইসলামের এই কথা শুনে সে যুবক কিছুটা নিয়ত করলো, মন মানসিকতা বানিয়ে নিল। শেষে তার আম্মাকে বললো যে আম্মা এরকম এরকম তার সাথে আমার পরিচয়, সে আমাকে বলল যে এই কাজ করার জন্য, কোর্সে যাওয়ার জন্য, আপনার জন্য দোয়া করার জন্য। তার আম্মা রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা তুমি যাও, তোমার তো এখন পরীক্ষাও শেষ, তুমি যাও গিয়ে ইলমে দিনও শিখতে পারবে, পাশাপাশি আমার জন্য দোয়াও করতে পারবে। তার আম্মাও চাচ্ছিল যে তার সংশোধনের, তার সন্তানের একটি সংশোধনের ব্যবস্থা হয়ে যাক, যেহেতু তার সন্তান দিন দিন খারাপ পথে চলে যাচ্ছিল। তো এই সুযোগ পেয়ে, এই সুযোগ পেয়ে সে তার সন্তানকে পাঠিয়ে দিল দাওয়াত ইসলামের যে কোর্স হচ্ছিল কোর্সের মধ্যে। যখনই সে কোর্সে গেল, কোর্সে গিয়ে এই দাওয়াত ইসলামের মাদানি পরিবেশে দেখলো, মাদানি পরিবেশ দেখে সেখানকার ইবাদতের ধরন দেখে তার অন্তর পরিবর্তন হয়ে গেল, সে গুনাহ থেকে তওবা করলো। পাশাপাশি সে যখন দোয়া করলো, কিছুদিন পরে তার বাসা থেকে ফোন আসলো যে তার আম্মা সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে সে দাওয়াত ইসলামের পরিবেশে থেকে দাড়ি রাখার নিয়ত করে দিল, আলহামদুলিল্লাহ ইমামা শরীফের তাজও সে তার মাথায় সাজিয়ে নিল। যখন তার সে যখন কোর্স শেষে তার ঘরে চলে আসলো, তার আম্মা তাকে দেখে অনেক খুশি হলো, আর আলহামদুলিল্লাহ সে এখনও মাদানী মহলের মধ্যে থেকে দাওয়াত ইসলামের এবং দিনের খিদমত করে যাচ্ছে। দর্শকবৃন্দ, যে ঘটনা আমরা শ্রবণ করলাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমার একটি নেকি দাওয়াত, একটি একক প্রচেষ্টা, এটা কিন্তু আমাদের অনেক কাজে আসে। এক তো মোবাইল লিগে দাওয়াত ইসলামী সে ইনফ্রাদি কোশিশ করলো, অর্থাৎ একক প্রচেষ্টা তাকে বোঝানোর চেষ্টা করলো, আর তার আম্মাও তাকে অনুমতি দিয়ে দিল। এই বোঝানোর কারণে কিন্তু তার ভাগ্যটা পরিবর্তনের একটা মাধ্যম, উপায় চলে আসলো।
এখানে আর একটা বিষয় চল ভাই, যে ওই ইসলামীবের মায়ের কথা বলবো, যে একটা প্রাধান্য ভূমিকা রেখেছিল। অনেক সময় দেখা যায় আমরা ইসলামী ভাইদেরকে আলহামদুলিল্লাহ ইনফেরাদি করতে পারি, তাকে বুঝিয়ে নিতে পারি মাদানী কাফেরার জন্য নেকির দাওয়াত দিয়ে। তো অনেক সময় দেখা যায় পারিবারিক যে বিষয়টা, অনুমতির যে বিষয়টা অনেক সময় হয় না, ইলমি দিনের জ্ঞান না থাকার কারণে ঘরের মধ্যে একটা ধর্মীয় অনুভব, ঘরের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি সৃষ্টি হওয়ার না হওয়ার কারণে। তো এটা মা বাবার জন্য অনেক বড় দায়িত্ব, যখন সন্তান নেকির পথে ধাবিত হয়, যখন সন্তান নেক কাজ করার জন্য, সুন্নতে রঙে রঙিন হওয়ার জন্য নিজেকে উদ্ভূত করে, তখন ওই মা বাবার কিন্তু অধিক দায়িত্ব ওই সন্তানকে আরো উৎসাহ প্রদান করা,
উৎসাহ প্রদান করে তাকে যেন নেকির কাজে প্রেরণ করে, পাঠিয়ে দেয়। আর এমনি তো নেকির দাওয়াতের ফজিলত রয়েছে, ইলমি দিনের ফজিলত রয়েছে, আমরা এটা তো মাদানী চ্যানেলের মাধ্যমে প্রায় সময় শুনে থাকি ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, এই মাদানী বাহার আমরা শ্রবণ করলাম, এখন আবার আলোচনার দিকে যাব। এরপর আমাদের আরও একটি সেগমেন্ট রয়েছে আজকের আমল, তাও ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। নূর হোসেন ভাইয়ের কাছে আবারও আসবো যে এক তো গেল ফলশ্রুতিতে কি হলো, কি এরপরে আজাবের ব্যাপারে আসবো, যে লুত, হুদ আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের যে কম ছিল, তারা তো নিজেরা আগ্রহ, অর্থাৎ আগ্রহ করে বললো যদি তুমি দেখতে
অবিশ্বাস
চাই,
করে
আমরা
তারা
হ্যাঁ অবিশ্বাস
নিজেদের
করে তারা
আমন্ত্রণ
দেখতে চাইলো,
জানালো।
ওই
জি
আজাবকে দেখতে চাইলো, এরপরে কি ঘটলো?
আসল ভাই, একে তো আল্লাহ তাআলা যখন আজাব দেন, সে আজাবের বর্ণনা তো ভয়ানক বর্ণনা। তো যেই কমকে আল্লাহ তাআলা আজাব নিক্ষেপ করেছেন, আজাবের মধ্যে লিপ্ত করেছেন, তো প্রতিটা ধ্বংসপ্রাপ্ত কম যেটা প্রতিটা উম্মতের জন্য শিক্ষণীয়, যাতে করে সেখান থেকে শিক্ষা নিতে পারে উম্মত, তো এই আদ জাতি, কমে আদ, তাদের উপরও আল্লাহ তাআলার যে গজব নাজিল হয়েছিল এর বর্ণনা কিছুটা মোহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি এটা ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেন। কমে আদ যখন এই অমার্জনীয় ব্যবহার, যে আল্লাহর নবীর সাথে যে খারাপ ব্যবহার, এটা তারা যখন আরও বাড়িয়ে দিল, আল্লাহর নবীকে তারা তিরস্কৃত করতে লাগলো, তখন আল্লাহ তাআলার গজব তাদের উপর নাজিল হলো। গজবের বর্ণনা এরকম কিছুটা যে তাদেরকে 3 বছর পর্যন্ত বৃষ্টি থেকে তাদেরকে মাহরুম করা হয়েছিল। 3 বছর একটু চিন্তা করে চলবে, যদি আমাদের দেশের কথা বলি, আমরা কিন্তু যখন গ্রীষ্মকাল আসে, যেমন এই সিজনটা এখন বৃষ্টির সিজন কিন্তু আমরা বলি, আমরা কিন্তু দোয়াও করি যদি অনেক রোদ অনেক গরম সৃষ্টি হয় আর
আমাদের
কি।
দেখা যায় যে প্রাসঙ্গিক গরম থেকে,
জি জি,
গরম থেকে বাঁচার জন্য যদি একটু
আল্লাহ তাআলার কাছে আমরা
বৃষ্টি
বৃষ্টিকে
আসতো
আমনা
তাহলে
করি।
একটু স্বস্তি পেতাম।
তো এখন দেখা যাচ্ছে যে 3টি বছর টানা আল্লাহ তাআলা কিন্তু এই জাতিকে, এই 3 বছর কিন্তু এখানেও কিন্তু সুযোগ ছিল এই জাতির জন্য, এই কমে আদের জন্য সুযোগ ছিল, যাতে করে আল্লাহ তাআলা এখানে পরীক্ষা করছিল এই কমকে, যাতে করে এই এই মুহূর্তে যাতে তারা ফিরে আসতে পারে। তো 3 বছর এই জাতিকে আল্লাহ তাআলা বৃষ্টি থেকে মাহরুম করেছিল, অর্থাৎ বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছিল।
তাদের কিন্তু একটা এদিক দিয়ে অবকাশও দেওয়া
জি
হলো।
জি, অবকাশ দেওয়া হলো। তো আমি কিন্তু পূর্বে বলেছিলাম আল্লাহ তাআলা এদের এই কমে আজকে শস্য ক্ষেত বাগান ফসল ফলাদি দিয়ে নেয়ামত দ্বারা দয়া করেছিল, কিন্তু এই 3 বছর বৃষ্টিপাত না হওয়ার কারণে এই কমের যত ফসল ফলাদি যা ছিল, যত শস্য শ্যামল যা ছিল, সকল কিছু মরুভূমিতে পরিণত হয়ে গেল। তো একটা পর্যায়ে আফসোসের বিষয়, এই এই কঠিন আজাবের মধ্যে এই দুর্ভাগা আদ জাতি, তারা কিন্তু যে বাতিল মাবুদ, যে বাতিল মাবুদের যে উপাস্য, তারা কিন্তু তখন এটা ছাড়েনি। একটা পর্যায়ে যখন তারা আর সহ্য করতে পারতেছিল না আল্লাহ তাআলার আজাবকে, তখন তারা বাধ্য হয়েও অন্তর থেকে না, মুখ থেকে আল্লাহ তাআলার কাছে তারা বৃষ্টি কামনা করলো, আল্লাহর নবীর সাহায্য চাইলো যে বৃষ্টি দেন। হ্যাঁ, কিন্তু তাদের অন্তরে কিন্তু মুনাফিকই ছিল, তখন তারা জাস্ট তাদের নিজের স্বার্থের জন্য বৃষ্টি কামনা করেছিল। যাই হোক, যখন আল্লাহ তাআলার তরফ থেকে আকাশের মধ্যে 3টি মেঘ, সাদা কালো লাল 3 কালারের 3টি মেঘের খণ্ড হাজির হলো, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তোমরা কোনটি চাও? তখন ওই জাতি, স্বাভাবিক কালো মেঘের দেখা মিললে তো আমরা মনে করি যে বৃষ্টি হয়তো বা কিছুক্ষণের মধ্যে হতে পারে, তো কালো মেঘ মানেই তো বৃষ্টির বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওই জাতিও কিন্তু একই করলো, একই উত্তর দিল, অদৃশ্য যে আওয়াজ আসলো যে তোমরা কোনটি চাও, তারা উত্তর দিল যে আমরা কালো মেঘ চাই, কালো মেঘের থেকে তো বৃষ্টি বর্ষণ হবে। তো তারা যখন এভাবে আল্লাহ তাআলার দরবারে আরজ করলো যে আমরা কালো মেঘ চাই, বৃষ্টি চাই, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো অপেক্ষা করো। তো লোকেরা তখন নিজেদের মধ্যেকে স্বাগত জানালো যে আমরা বৃষ্টি হয়তো বা আকাঙ্ক্ষী ছিলাম, এই বৃষ্টি আমাদের মধ্যে এখন বর্ষণ হবে। কিন্তু আফসোস, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, এটা তো সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি করে চেয়েছিলে, অর্থাৎ তোমরা নিজেরা আজাব চেয়েছিলে, নিজেরা আজাবকে আমন্ত্রণ জানিয়েছিলে, এটা হচ্ছে সেই বস্তু যে তোমরা নিজেরা তাড়াতাড়ি আমন্ত্রণ জানিয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মান্তক আজাব, যে সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দিবে। এই মেঘের যে খণ্ডটা দেখছো তোমরা, কালো মেঘের খণ্ড, তোমরা ভাবছো এখান থেকে বৃষ্টিপাত হবে, বর্ষণ হবে, কিন্তু না, তো এটা থেকে সেটাই আসবে যেটা তোমরা নিজেরা কামনা করেছো, নিজেরা বাসনা করেছো। এরপরে কি হলো? পরের দিন ভোরে আল্লাহ তাআলার চূড়ান্ত গজব নেমে আসে। কিতাবের মধ্যে এসেছে সোহেল ভাই, 7 রাত 8 দিন একাধারে ঝড় তুফান শুরু হয় ওই মেঘের খণ্ড থেকে। এমন ঝড় তুফান শুরু হয় যার মেঘের বিকট গর্জন, বজ্রপাতে ওই কমে আদের যত ঘর বাড়ি ছিল সব ধ্বংস হয়ে যায়, যত গাছপালা ফসল ফলাদি যাই ছিল, সকল জীব জন্তু যাই ছিল, সকল কিছু আল্লাহ তাআলার হুকুমে ওই গজবের মধ্যে সকল কিছু নিঃশেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তারা ছিল শক্তিশালী সুঠাম দেহের অধিকারী। হ্যাঁ, কি অহংকার ছিল তাদের মধ্যে যে আরে আমরাই তো শক্তিশালী, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? হ্যাঁ, তো এরকম তাদের কথা বলার ধরন ছিল, তাদের মধ্যে অহংকার ছিল। কিন্তু সেই আল্লাহ তাআলার গজবের কারণে সেই অহংকার, সেই শক্তি, সকল কিছু ধ্বংস নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ বলেন এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আরো আজাব। সেটা কি? দুনিয়াতে তো হয়েছে, আখেরাতও রয়েছে। তো এত বড় আজাব দুনিয়ার মধ্যে তারা বহন করেছে কাল কেয়ামতের ময়দানে, এটার জন্য আবার তাদেরকে চিরস্থায়ী, শুধু ক্ষণিকের জন্য না, চিরস্থায়ী তাদেরকে আজাব প্রদান করা হবে।
দর্শক বৃন্দ, প্রতিটি বিষয় আমাদের জন্য মেসেজ, যারা নেকি দাওয়াত দিচ্ছি বিশেষ করে তাদের জন্য, নেকি দাওয়াতে যারা দেওয়ার মধ্যে অলসতা করছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমরা প্রতিটি পর্বে একটি বিষয়, একটা সেগমেন্ট নিয়ে থাকি, যার নাম হচ্ছে আজকের আমল। তো ইনশাআল্লাহ তাআলা, যেহেতু এক সময় সংক্ষিপ্ত, আমরা নূর হোসেন ভাইয়ের কাছে যাবো, সংক্ষিপ্তভাবে আমাদের আজকের আমল সম্পর্কে শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি নূর হোসেন ভাই,
কিতাবের মধ্যে এসেছে সোহেল ভাই, অজু করার পর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে দুই রাকাত এমন নামাজ রয়েছে যে নামাজ পড়া মুস্তাহাব এবং খুব ফজিলতপূর্ণ নামাজ। হাদিস শরীফ রয়েছে এই নামাজের বিষয়ে, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত সাইয়েদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করে ও ভালোভাবে অজু করে, আচ্ছা অজু তো করে কিন্তু ভালোভাবে অজু করে, অর্থাৎ পরিপূর্ণ অজুর যে হক রয়েছে, অজু করে এবং জাহির ও বাতিন সহকারে মনোনিবেশ করে দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর সেই দুই রাকাত নামাজ হচ্ছে তাহিয়াতুল ওজুর নামাজ, অর্থাৎ ওজুর নামাজ যেটা আমরা বলে থাকি। তো মাশাআল্লাহ, যদি আমাদের এখানে দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের তো অজু করার সৌভাগ্য হয়, আমরা যারা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজই আমরা নামাজ আদায় করি, একটু যদি সময় করে আমরা দুই রাকাত নামাজ অজু করার পর পড়ি, তাহিয়াতুল ওজুর নিয়ত করে আমরা আলহামদুলিল্লাহ দুই রাকাত নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলার দয়া যদি হয়ে যায় আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক বৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পারলাম, একদম মাদানী ভাষ শুনলাম, আজকে আমল সম্পর্কে জানলাম, আর হুদ আলাইহিস সালামের জাতিকে, হুদ আলাইহিস সালাম কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন এবং তার জাতি এর আজাবের ব্যাপারে শ্রবণ করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন 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 বিজাহিনাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহিস সালাম। দর্শকবৃন্দ, পরবর্তী পর্বে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, আরও একজন নবী আলাইহিস সালামের জীবনী সম্পর্কে শ্রবণ করব, তার নেকি দাওয়াত দেওয়ার, তার দাওয়াত দেওয়ার ধরন আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাইয়া